ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম এবং আমাদের আজকের এপিসোডের নাম জাদুর ছকে বন্দী। এখানে আমরা একজন কবিরাজকে নিয়ে কথা বলবো এবং একজন মানুষ, তিনি একটা মানে কি বলবো যে একটা সমাধানের জন্য একটা কবিরাজের দ্বারস্থ হয়েছিলেন এবং সেইটা যে একটা ছক সেটা তিনি বুঝতে পারেননি। আমরাও কি কখনো কখনো কোনো ছকে বন্দী হয়ে পড়ি, সেই গন্ডি থেকে আর বের হবার উপায় থাকে না? একটু ভেবে দেখুন, এরকম কোনো ঘটনা আপনার সাথে কখনো ঘটেছে কিনা, বা আপনার চারপাশে ঘটছে কিনা, বা আপনিও কোনো ছক বন্দী জীবন কাটাচ্ছেন কিনা। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন এবং কমেন্ট করছেন এবং আমি দেখতে পাচ্ছি যে সিঙ্গাপুর থেকে সুমন আমাদের সঙ্গে যেমন আছেন, তেমনি আমাদের সঙ্গে আছেন মানিকগঞ্জ থেকে, নাম লেখেননি সুতরাং পড়তে পারছি না। চিটাগং থেকে আলামিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে সিঙ্গাপুর থেকে যুক্ত হয়েছেন নাইম, আমাদের সঙ্গে কুমিল্লা থেকে আফসারি রহমান আছেন, শফায়ত আছেন বগুড়া সদর থেকে, আমাদের সঙ্গে আছেন কুয়েত থেকে মামুন, তাসিন আছেন মুন্সিগঞ্জ থেকে, আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে আছেন আইমান, আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে শুনছেন, নাম লেখেনি, নাম পড়তে পারলাম না, দেবিদার থেকে কুমিল্লা দেবিদার থেকে শুনছেন, নাম লেখেননি সুতরাং নাম পড়তে পারলাম না, বাবু ঢাকা থেকে লিখছেন, কুষ্টিয়া থেকে রোহান আমাদের সাথে আছেন, ঢাকা মৌচাক থেকে এন্ড্রু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সাব্বির ঘটনা চান, সাব্বির ঘটনা আসবে এবং সামনে আমাদের বার্থডে সুতরাং অবশ্যই অবশ্যই আপনি সাব্বির ঘটনা হয়তো পেয়ে যাবেন। আমি একটা জিনিস আপনাদের রিকোয়েস্ট করব, আমি আপনাদের সব ইমেইলই পড়ি, আপনারা একটা ইমেইল পাঠানোর পর সেকেন্ড টাইম সেই ইমেইলটি পাঠানোর আসলে কিন্তু দরকার নেই। আর অনেক ইমেল আসলে আমাদের এখনো জমা হয়ে আছে, যার কারণে হয়তো একটু সময় লাগে, মাঝে মাঝে অনেক সময় দেখা যায় যে একটা ইমেল আপনি পাঠিয়েছেন তারপরে আমি সেই ইমেলটা পড়ছি না, আপনি ভেবে নিয়েছেন যে ইমেলটি মনে হয় সিলেক্টেড হয়নি, ব্যাপারটা কিন্তু এরকম না। আর আপনার ইমেইলের জন্য যে ইমেলগুলো পাঠাচ্ছেন সেই ইমেলটা তো আসলে বিভিন্ন দিনেই যেতে পারে, বৃহস্পতিবার যেতে পারে, শুক্রবার যেতে পারে, মঙ্গলবার যেতে পারে, রবিবার যেতে পারে, সুতরাং আপনি হয়তো শোনেননি। আমি অনেক অনেক এরকম হয়েছে যে অনেকে লিখেছেন, আমি বলছি আপনার স্টোরি তো গিয়েছে, আপনাকে অনেক সময় আমরা জানাতে পারি, অনেক সময় অনেক দিন থেকে আপনি অনেকদিন আগে লিখেছেন এবং আপনি জানাতে বলেননি, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত অনেক সময় মিস করে ফেলি, আমাদের দিকেও সমস্যা হয় হয়তো। যাই হোক, তো আপনারা একটু ভাববেন না যে আপনাদের স্টোরি সিলেক্টেড হচ্ছে না। সানোয়ার কলকাতা থেকে আমাদের সঙ্গে আছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক আরো ভয়ঙ্কর চাই, কিন্তু আমি জানি যে আপনারা নতুন মিউজিক চান না, সুতরাং ব্যাকগ্রাউন্ড মিউজিক ভয়ঙ্কর চাই, নতুন মিউজিক যদি আমি করতে চাই তাহলে আপনারা এই নতুন মিউজিক আসার সঙ্গে সঙ্গে বলবেন যে ব্যাকগ্রাউন্ড এই মিউজিক ভালো লাগছে না, আগেরটাই ভালো ছিল। আমরা বেশ কয়েকবার কিন্তু আপনাদের এই কথা শুনে এক্সপেরিমেন্ট করেছি কিন্তু আপনারা পছন্দ করেননি, সুতরাং কি করবো আপনারাই বলুন। ইন্ডিয়া থেকে সুরাব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম থেকে, আচ্ছা ইতালি থেকে মাহফুজ আমাদের সঙ্গে আছেন, রাজশাহী থেকে আছেন আমাদের সঙ্গে, নাম লেখেননি, রাজবাড়ি থেকে সাইম আছেন আমাদের সঙ্গে, ঢাকা থেকে জিহাদ আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন পাবনা থেকে, নাম লেখেননি, ব্রাহ্মণবাড়িয়া থেকে হাফিজুল আমাদের সঙ্গে আছেন, বাজিতপুর থেকে শেখ সাব্বির আমাদের সঙ্গে আছেন। অনেকক্ষণ কথা বললাম, চলুন এখন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন। আমরা চেয়েছিলাম বার্থডের মধ্যেই 2 মিলিয়নে পৌঁছে যেতে, সেটা তো হলো না, বাট গুড নিউজ হচ্ছে ফেসবুকে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি, আপনারা ইউটিউবেও খুব ভালো রেসপন্স দিচ্ছেন, কিন্তু আমি জানি যে এখনো পর্যন্ত 30% মানুষ যারা শুনছেন কিন্তু আমাদের সাবস্ক্রাইব করছেন না। এটা আমাকে মানে এই মেসেজই দেয় যে আমাদের আরো ভালো করতে হবে, তো আমি চেষ্টা করছি আরো ভালো করার, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের জন্য, আপনারা যদি পাশে থাকেন ডেফিনেটলি সামনের দিকে এগিয়ে যাবই। চলুন কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাই। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল
না বাড়িয়ে,
কখন গেল?
ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
With Archie Russell. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম চট্টগ্রাম থেকে বলছি। প্রতিবারের মতো আজও আমি হাজির হয়েছি আপনাদের পাঠানো জীবন থেকে নেওয়া অবিশ্বাস্য একটি ঘটনা নিয়ে। আজকের ঘটনাটি আমার কাছে যিনি পাঠিয়েছেন তার জীবনের এই ঘটনাটি শোনার পর বেশ কিছুক্ষণ আমি চুপ করে বসেছিলাম। তিনি ঢাকার বাসিন্দা, নাম অনিকা। এই ঘটনাটি শেয়ার করার জন্য তিনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু প্রতিবারই সংকোচ আর ভয়ে পুরোটা বলতে পারছিলেন না। অবশেষে একদিন সাহস করে তিনি তার সেই ভুলের কথা, সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা আমার কাছে খুলে বলেন। সন্তান লাভের তীব্র আকাঙ্ক্ষা একজন নারীকে কতটা মরিয়া করে তুলতে পারে, আর সেই সুযোগে কিছু ভণ্ড মানুষ কিভাবে তাদের জীবনটাকে নরক বানিয়ে দেয়, তারই এক জ্বলজ্জ্বান্ত উদাহরণ অনিকা আপুর এই ঘটনা। এটি শুধু একটি ভয়ের ঘটনা নয়, এটি একটি বড় শিক্ষা। অনিকা আপু আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই বলছি। আসসালামু আলাইকুম, আমার নাম অনিকা, আমি ঢাকার বাসিন্দা। এখন আমি এমন এক বয়সে পৌঁছেছি যখন কিছু ছোট ছোট বাচ্চা আমাকে দাদি বলে ডাকে। আমার জীবনে এমন অনেক ঘটনা আছে যা হাড় হিম করার মতো, তবে এই ঘটনার মধ্যে একটা বড় শিক্ষা লুকিয়ে আছে। আমি এই কথা বলছি কারণ যারা আজও সন্তান লাভের আশায় বিফল, তাদের উচিত শুধু আল্লাহর কাছে প্রার্থনা করা, এটাই যথেষ্ট। আল্লাহ নসিবে রাখলে কেউ তা পাওয়া থেকে আটকাতে পারবে না, আর নসিবে না থাকলে শত চেষ্টা করেও কোনো লাভ হবে না। তাই কোনো পীর ফকিরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই দুনিয়ায় কেউই এমন ক্ষমতা রাখে না যে আপনার আমার ভাগ্য থেকে সন্তান কেড়ে নিতে পারে, আর যদি ভাগ্যে না থাকে তারপরও আপনাকে সন্তান দিতে পারে, যত তাবিজি হোক, যত ডাক্তারি দেখান। আমি ডাক্তারদের বিরুদ্ধে কিছু বলছি না, আপনি ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করাতে পারেন, আর যদি কোনো রোগ থাকে তাহলে তার চিকিৎসাও করাতে পারেন, আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অপেক্ষা করুন, আল্লাহ আপনার ভাগ্যে যা লিখেছেন তিনি অবশ্যই তা আপনাকে দেবেন। মূল ঘটনায় প্রবেশ করা যাক। আমার বয়স ছিল 18 বছর যখন আমার বিয়ে হয়। বিয়ে আমার বংশের মধ্যে হয়েছিল, যার সাথে বিয়ে হয়েছিল তিনি আমার খালার ছেলে। আমাদের বাগদান ছোটবেলাতেই হয়ে গিয়েছিল, শুধু বিয়েটা হয়েছিল 18 বছর বয়সে, এবং বাবার বাড়ি থেকে বিদায়ও হয়ে গিয়েছিলাম। বিয়ের 2 বছর পেরিয়ে গেছে, আমাদের সন্তান নেই। বংশের মধ্যে 6 মাস পর থেকে এই নিয়ে গুঞ্জন শুরু হল। সবাই মজা করে বলত, কি ব্যাপার, তোমাদের এখনো সন্তান হয়নি? আমার শাশুড়ি ছিলেন আমার খালা, আগেই বলেছি, যার সাথে আমার বিয়ে হয়েছিল তিনি আমার খালার ছেলে। প্রথম 2 বছর চুপচাপ খালাও সহ্য করেছেন, তারপর খালার মনোভাব বদলাতে লাগল। তিনি আমার স্বামীর উপরে চাপ দিতে লাগলেন, সমস্যা কি সেটা জানার জন্য। ডাক্তার দেখালেন, সবকিছু নর্মাল। এখন যেহেতু খালার ওপর পুরো গোষ্ঠীর চাপ, তাই খালা আমার স্বামীর উপরে চাপ দিতে লাগলেন। আমার স্বামী আমাকে সমর্থন করতেন, তিনি বলতেন, আল্লাহর ইচ্ছা, তিনি যখন যাবেন তখন হবে, কিন্তু খালা তার উপরে চাপ দিতেই থাকলেন। আমি বিষয়টা ঠিক মতো মেনে নিতে পারছিলাম না। আমার খালা আমার সামনেই আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করার জন্য চাপ দিতে থাকে। আপনারা ভাবতেই পারেন আমার মনটা কতটা কষ্ট পেয়েছিল। আমি আল্লাহর কাছে হাত জোর করে প্রার্থনা করেছিলাম, কিন্তু পরীক্ষায় পড়তেই হয়, আল্লাহ তার বান্দাদের এভাবেই পরীক্ষা নেন, এটা আসলে মানুষের ইচ্ছা। একদিন আমার পুরনো এক বান্ধবী আমার সাথে দেখা করতে এলো, আমাকে মন মরা দেখে জিজ্ঞেস করল, কিরে তুই এত মন মরা হয়ে আছিস? আমি তাকে সব কথা খুলে বললাম, সেও দুঃখ প্রকাশ করল। আমার বান্ধবী বলল, তার বড় বোনেরও নাকি একই অবস্থা, একজন পীর আছেন, তিনি তাবিজ দিয়েছিলেন আর তারপরেই তার সন্তান হয়েছে। আমি বললাম, আজ শাশুড়ি বাড়িতে আছেন, কাল যখন তুই বাজার যাবি তখন
তখন আমাকে ওই পীর সাহেবের কাছে নিয়ে যাস। পরদিন যেমনটা কথা, আমার খালা যিনি আমার শাশুড়ি ছিলেন কিছু কেনাকাটা করতে বের হলেন, আমি চুপ করে আমার বান্ধবীর বাড়ি চলে গেলাম। তারপর আমরা দুইজন মিলে ওই পীর সাহেবের কাছে গেলাম, তিনি বসেছিলেন, আরো অনেক নারীরাই সেখানে ছিল। কেন জানি না তাকে দেখেই বেশ খারাপ ধরনের লোকই মনে হচ্ছিল। আজও যদি এমন কোনো মানুষ দেখি তার মুখটা কখনো ভুলব না, আর কখনো দেখতেও চাইব না। তিনি বললেন, তোমার বিয়ে হয়েছে 3 বছর কিন্তু সন্তান হয়নি, তোমার স্বামীও ভালো আছে, তুমিও ভালো আছো, তবুও সন্তান হচ্ছে না। বলতো, যদি ঘরে সন্তান জন্ম নেয় তাহলে আমাকে তুমি কি দিবে? আমি সন্দেহ ভরা চোখে বললাম, আপনার কি চাই? সে বলল, 10 তোলা সোনা। যেহেতু আমার পরিবার বেশ সচ্ছল তাই আমি 10 তোলা সোনা দিতে রাজি হলাম। 20 তোলা সোনা দিতেও আমি রাজি ছিলাম। সে বলল, এর জন্য তোমাকে একটা আমল করতে হবে, চলবে 40 দিন। তারপর আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সে আমল করতে পারবে? আমি বললাম, হ্যাঁ, এতে যদি আমার সন্তান হয় আমি অবশ্যই করব। তিনি বললেন, আমাকে একটা শিশুর হার জোগাড় করতে হবে। প্রথমে আমি কথাটা একদমই বুঝতে পারলাম না, জিজ্ঞেস করলাম, আপনি কি বলতে চাইছেন? তিনি বললেন, নবজাতক বাচ্চার হার, যে একটা খুব বেশি দিন হল মারা যায়নি। এই কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল, একটা মৃত শিশুর হার? আমি বেশ রাগ করেই তাকে বললাম, কি বলছেন আপনি? তিনি বললেন, আমি যা বলছি সেটা করতে হবে, যদি বাচ্চা চাই তাহলে নাকি আমাকে এটা করতেই হবে। আমি জিজ্ঞেস করলাম, এই হার আমি পাব কোথা থেকে? তিনি বললেন, কবরস্থানে যে গোরখোদক থাকে তার কাছে সব তথ্য থাকে, টাকা দিলেই সব খবর বের হয়ে যাবে। তারপর সে বলল, ওই শিশুর হার নিয়ে আমাকে একটা ঘরে বসে 40 দিনের চিল্লা কাটাতে হবে, পুরো রাত জেগে থাকতে হবে, আর তিনি যা বললেন তাই পড়তে হবে, ফজরের আজানের পুরো 15 মিনিট আগে এই আমল শেষ করতে হবে। তারপর আরো বিস্তারিত অনেক কিছুই তিনি বলেছিলেন। আমি এই কথাগুলো শুনে কাঁপছিলাম, আমার বান্ধবীর দিকে তাকালাম, চোখ ইশারা করে সে চুপ থাকতে বলল। সাক্ষাতেই ওই পীর আমার কাছ থেকে 10,000 টাকা নিল, আমাকে পড়াটাও বলে দিল, 40 দিন পর আবার যেতে হবে তার কাছে। আমি বাইরে এসেই তাকে গালাগালি শুরু করলাম। আমার বান্ধবীকে বললাম, তুই এটা কোথায় এনেছিস আমাকে? তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, তোর বোনকেও কি উনি চিকিৎসা করেছিলেন? আমার বান্ধবী বলল, না, তিনি আলাদা ছিলেন, কিন্তু এই পীর নাকি ভালো। আমি বললাম, আমি পাগল নই যে এরকম কাজ করব। সবশেষে বাড়ি পৌঁছালাম, কিন্তু যখন বাড়ি পৌঁছালাম তখন বাড়িতে আমার স্বামীর দ্বিতীয় বিয়ের জন্য একজন মহিলা এসেছিলেন। তিনি আমার শাশুড়িকে আমার স্বামীর জন্য বেশ কিছু মেয়ের ছবি দেখাচ্ছিলেন। আমি রেগে গিয়ে বাইরে চলে গিয়েছিলাম, সেখানে আর কিছুই বলিনি, ঘরে গিয়ে কেঁদে ফেললাম। আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে এটাই আমি করব, যদি না করি তাহলে আমার সংসারটাই ভেঙে যাবে। পরদিন আমি আমার সেই বান্ধবীকে ডাকলাম আর আমরা দুজনে একটা কবরস্থানে গেলাম। আমি গোরখোদকের সাথে দেখা করলাম এবং তাকে সবকিছু খুলে বললাম। সে বলল, আপা, লাশ পাওয়া যাবে, খরচ হবে 50,000 টাকা। আমি আগেই বলেছি টাকা আমার জন্য ব্যাপার না, তখন আমার সবচেয়ে বড় চিন্তা ছিল নিজের সংসার বাঁচানো। আমি ওই পাগলামিতে একদম অন্ধ হয়ে গিয়েছিলাম। পরের দিন আমি আমার বান্ধবীর সঙ্গে সেই গোরখোদকের কাছে গেলাম, টাকা দিলাম, হার নিলাম। আমার হাতে যে শপিং ব্যাগ ছিল তাতে ওই শিশুর হার ছিল। আমার হাত পা থরথর করে কাঁপছিল, ভয় পাওয়ার কারণে ব্যাগ খুলেও দেখিনি। আমার হৃদয় তীব্রভাবে ধরফর করতে লাগল, ভাবছিলাম যখন আমি শিশুর হার দেখতেই পারছি না তাহলে রাতে সেই হারটা সামনে রেখে, রক্তের পাত্রটা সামনে রেখে কিভাবে সেই কাজ করব। আমি যখন বাড়ি ফিরলাম তখন আমার স্বামীও বাড়িতে ছিলেন। আমি দ্রুত সেই হারটাকে একটা জায়গায় লুকিয়ে রাখলাম আর আমার স্বামীর কাছে গিয়ে খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তুমি আমার কাছে একটু বসো, দেখো আমি দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি তোমার অধিকারের কোনো কমতি হবে না। রাগে আমার গা চলে যাচ্ছিল, বুঝতে পারলাম আমার স্বামী ডিসিশন নিয়েছে। আমি বললাম, তুমি আমাকে 2 মাস সময় দাও, যদি আমাদের সন্তান না হয় তাহলে তুমি অবশ্যই দ্বিতীয় বিয়ে করতে পারো। আমার স্বামী অবাক হয়ে আমার দিকে তাকালেন, 2 মাস? 2 মাসে কি হবে? আমি বললাম, দেখা যাক কি হয়। যাই হোক, আমার স্বামী তার মাকে গিয়ে 2 মাস পর্যন্ত সময় নিলেন। এখন আমার সামনে একটা বড় চিন্তা, আমি বুঝতে পারছিলাম না এমন একটা রুম আমি কিভাবে পাব যেখানে পুরো রাত আমি এই কাজটা করতে পারি। আমি একদম দ্বিধাদ্বন্দ্বে ছিলাম কি করা উচিত, কিন্তু আমার ভাগ্য অন্য কিছুর জন্য অপেক্ষা করছিল। প্রায় 2-3 দিন পরের কথা, একদিন আমার স্বামী এসে বললেন তাকে চট্টগ্রাম যেতে হবে। আরও বিস্তারিতভাবে বললেন যে তাদের কোম্পানির জব ট্রেনিং এর জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হচ্ছে, তাদের সেখানে প্রায় 2 থেকে 2.5 মাস সময় লেগে যাবে। আমার তো শুনেই মনে হল আল্লাহর মর্জিতে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। যেই আমার স্বামী চলে গেলেন আমি সেই কাজ শুরু করে দিলাম। রাতে একা এই কাজটা করা ছিল অনেক ভয়ের। 40 দিনে আমি এত রক্ত এই হাড়ে ছড়িয়ে দিয়েছিলাম যেটা পুরো লাল হয়ে গিয়েছিল। 40 দিন পর আমি ওই হাড় নিয়ে পীর সাহেবের কাছে গেলাম। নির্দিষ্ট একটা রাতের কথা বললেন তিনি, এই হাড়টা নিয়ে যা, আর যেই শিশুর কবর থেকে বের করেছিলি ওখানেই দাফন করবি। আমি বললাম, ঠিকঠাক বলুন তো, কখন পুরোপুরি চিকিৎসা হবে, নাকি আমি শুধু এসবই করতে থাকব? পীর সাহেব বলল, আগে দাফন কর। আমি রাতে একা কবরস্থানে যেতে ভয় পেয়েছিলাম, কিন্তু যখন শুনলাম এটা শেষ ধাপ আর কয়েকদিন পরেই ভালো খবর আসবে, তখন আমি নির্দিষ্ট রাতে কবরস্থানে চলে গেলাম। ভয় লাগছিল, আমার বান্ধবীও আমার সাথে ছিল, কারণ একা যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমরা গোরখদকের কাছে গিয়ে ওই কবরটার ব্যাপারে জিজ্ঞেস করলাম, সে দেখিয়ে দিল। আমি ওখানে গেলাম, মাটি সরালাম, ওই হাড়টা সেখানে দাফন করলাম। দ্রুত গাড়িতে উঠলাম, আমি আমার বান্ধবীকে তার বাড়িতে নামিয়ে দিয়ে নিজের বাড়ি দ্রুত ফিরে এলাম। আমরা গাড়িতে উঠে বসেছিলাম, তবুও আমাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, খুব ভয়ের অনুভূতি হচ্ছিল। কিন্তু যেমনটা সেই পীর সাহেব বলেছিলেন, আমার স্বামী ফিরে আসার 1 মাসের মাথায় আমার সুখবর এলো। ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করলে আমরা জানতে পারলাম আমি সত্যিই মা হতে চলেছি। পুরো পরিবার আমাকে দেখতে, শুভেচ্ছা জানাতে আসছিল, সবাই খুশিতে উচ্ছ্বসিত। আমার মনে হচ্ছিল যেন আমি এক বড় জয় অর্জন করেছি, কিন্তু আমি তখন একদমই জানতাম না আমার সামনে কি ঘটতে যাচ্ছে। সময় পার হতে লাগল, জন্ম হল আমার বাচ্চার, কিন্তু বাচ্চাটা যখন জন্ম নিল তখন কোনোভাবেই মনে হচ্ছিল না ও আমাদের বাচ্চা। ওর মুখমণ্ডল, রং, কোনো কিছুই আমাদের মতো ছিল না। ওকে দেখে আমার ঠিক আপন মনে হচ্ছিল না। এখানে আপনাদের আমি কিছু বলতে চাই, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। সেই বাচ্চাটাকে দেখে আমার কোনো ভালোবাসা জন্মাচ্ছিল না। সে সাধারণ বাচ্চাদের থেকে অনেকটাই আলাদা। সবাই বাচ্চাটা দেখে এক ধরনের বিষণ্ণতায় ভুগছিল। বিশ্বাস করুন, আমার নিজের মন চাইছিল না ওকে বাড়িতে নিয়ে যেতে। ওর সঙ্গে কোনো ভালোবাসার অনুভূতি হচ্ছিল না। বংশের প্রত্যেকটা লোকেই এই বাচ্চা দেখে খুবই মন খারাপ করে, কিন্তু যাই হোক না কেন, সহ্য করতেই হবে। ওই ছেলেটার মধ্যে একটা অদ্ভুত কিছু ছিল, সে কখনো কাঁদত না, শুধু গলার মধ্যে একটা অদ্ভুত গর্জন করত, বোঝা যেত ক্ষুধা লেগেছে। দুধ খেতে আসত, খাওয়ার পরিমাণ অন্য বাচ্চাদের থেকে অনেক বেশি। আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম, কি হচ্ছে আমাদের সাথে, ওই ছেলেটারই বা সমস্যা কি? একদিনের কথা, বাচ্চাটা ঘরে ছিল, আমি রান্নাঘরে রান্না করতে ব্যস্ত ছিলাম, তখন ঘরের ভেতর থেকে আওয়াজ আসতে শুরু করল, যেন অনেক মানুষের জমায়েত, আর তাদের মধ্যে সেই শিশুর চিৎকারের আওয়াজ। আমি দ্রুত দৌড়ে ঘরে ঢুকলাম, কিন্তু সেখানে কেউ ছিল না, অথচ সেই শিশু আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে বাচ্চা না, বড় কোনো মানুষ। যখন ও 3 বছর বয়সে পৌঁছাল, তখন একটু একটু করে কথা বলতে শুরু করল। আর আপনাদের শুনে অবাক লাগবে, ওর কণ্ঠস্বর এত ভারী ছিল যা কোনো শিশুর মতো না। আমার স্বামীকে বাবা বলত, কিন্তু এত ভারী কণ্ঠে বলত, তিনি বলতেন, ওর সমস্যা কি, ওকে বাচ্চা মনে হয় না একদমই। আমি চাইনি স্বামীকে সব কথা বলি যে এই বাচ্চা কিভাবে হয়েছে, কারণ বললে আমাদের সম্পর্ক থাকত না। আমি এই কথা নিজের মাঝেই চেপে রাখলাম। এই ব্যাপারে আমার এক বান্ধবী জানত, আমি জানতাম আর আল্লাহ জানতেন। যখনই আজানের আওয়াজ আসত জোরে কেঁদে উঠত। আমি বুঝতেই পারছিলাম না আমাদের বাড়িতে কি হচ্ছে, কে এই বাচ্চা। তারপর একদিন আমি আল্লাহর কাছে আমার কৃতকর্মের জন্য অনেক ক্ষমা চেয়েছিলাম, আমার পাপের জন্য, আমার ভুলের জন্য। আমি আল্লাহর সামনে মাথা নত করে বললাম, আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দিন। জানি না কবে কেঁদে কেঁদে আমার চোখ বন্ধ হয়ে গেল। স্বপ্নে দেখলাম একজন বৃদ্ধ বলছেন, মা এটা কোনো শিশু নয়, এর এখান থেকে চলে যাওয়াই ভালো। স্বপ্ন দেখে যখন আমি উঠলাম, আমি সিজদাতেই ছিলাম, উঠে আশেপাশে তাকালাম, ওই শিশুকে কোথাও দেখা গেল না। অনেক খুঁজেছি, পাইনি। ও চলে যাবার পর আমার খুব একটা খারাপও লাগেনি। আমি কেন জানি না ওকে খোঁজার সময় মনে মনে চাইছিলাম যেন না পাওয়া যায়। আমাদের অন্তরের কথা হল, ওকে পাওয়ার কোনো আশাই আমাদের ছিল না। 2 বছর পর আমি আবার মা হয়েছি। তারপর আমার 3টা বাচ্চা হয়েছে, 2 ছেলে 1 মেয়ে। তারা একদম সুস্থ ছিল, সবকিছুই স্বাভাবিক। এখন আমার স্বামীও মারা গেছেন, আমার নাতি নাতনিও হয়েছে। কিন্তু আমার জীবনে একটা সত্যি ঘটনা ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কারণ আজকাল এমন অনেক নারী আছেন যারা এই সমস্ত পীর ফকিরকে বিশ্বাস করে বসেন। এখন আমার শাশুড়ি বেঁচে নেই, আমার স্বামীও নেই। ভাবলাম ভূত.com এর মাধ্যমে সবাইকে ব্যাপারটা জানাই। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর 2 পর্ব।
কি রে ভাই, চলুন ফার্স্ট পার্টে কি ছিল
না ভাই,
কখন গেল?
ভয়রা চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রত্যেক মানুষের জীবনেই কিছু কিছু বদভ্যাস থাকে এবং এই বদভ্যাসগুলোই একদিন জীবনের কাল হয়ে দাঁড়ায়। কেন বললাম শুনতে থাকুন, আপনারাই উপলব্ধি করতে পারবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। আমার নাম মোহাম্মদ সাদিকুর রহমান, আমি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বসবাস করি। আমি ভূত.com এর একজন নিয়মিত শ্রোতা। যেহেতু এটি ভূত.com এ শেয়ার করা আমার প্রথম ঘটনা, তাই রাসেল ভাইয়ের কাছে অনুরোধ রইল, লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, প্রয়োজনে ত্রুটির স্থানগুলো আপনার মনের মতো করে সংশোধন করে নেবেন। না, ত্রুটির স্থানগুলো আমরা সংশোধন করতে পারি না, সেই রাইট আমাদের নাই। আপনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনাব। কারণ আপনার ঘটনা যদি আমি সংশোধন করতে যাই, তাহলে সেই সত্যির মাঝে কিছুটা হয়তো বাড়তি কথা থাকবে যেগুলো ঠিক পুরোপুরি সত্যি থাকবে না। তাই যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার দুঃসম্পর্কের এক নানুর বাসা যশোর চিকর গাছের কোন এক গ্রামে। নানুর বারণ থাকায় গ্রামের নাম উল্লেখ করছি না। নানু একদিন আমাদের বাসায় দাওয়াত দেন। নির্দিষ্ট দিনে আমি, আমার আম্মা এবং ছোট ভাই মিলে নানুর বাসায় যাই। সেখানে খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার পর মুহূর্তে আমিও আমার ছোট ভাই নানুর সাথে গল্প করার সময় নানুর এলাকায় বা তার নিজের জীবনের কোনো ভৌতিক ঘটনা থাকলে আমাদের সাথে শেয়ার করার প্রস্তাব দেই। তখনই নানুর মুখটা কেমন যেন মলিন হয়ে যায়, একটা ভয়ের ছাপ লক্ষ্য করি। তখন আমি নানুকে আবার ঘটনা শেয়ার করার জন্য অনুরোধ জানাই। নানু আমাদেরকে বলতে শুরু করেন, নানুর বদভ্যাসের কারণে তার বন্ধুর জীবনে এবং তার সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনার কথা। বলে রাখা ভালো, আমি ভূত ডট কমের একজন শ্রোতা হওয়ায় সবসময় আত্মীয় স্বজন ও পরিচিত মানুষের কাছে ভৌতিক ঘটনার সন্ধানে থাকি, বলছেন নানু। বছর, মাস, দিন কোনোটাই সঠিক মনে নেই। জ্যৈষ্ঠ মাস না হয় আষাঢ় মাসের শেষ। আমি তখন পঞ্চম শ্রেণীর ছাত্র, খুবই দুষ্ট এবং ধুরন্ধর। ছোট হলেও গাছে ওঠায় ভালো দক্ষ ছিলাম, বিশেষ করে নারিকেল গাছ থেকে নারিকেল পাড়ায় ছিলাম খুবই পারদর্শী। আত্মীয় স্বজন যখন যার প্রয়োজন হতো আমি গাছ থেকে নারিকেল পেড়ে দিতাম, এর পরিবর্তে আমিও কিছু নারিকেল পেতাম, নিজে খেতাম, বাসায় নিয়ে আসতাম। আমার একটা বদভ্যাস ছিল, আমার হাতে যখনই কোনো ধারালো অস্ত্র যেমন দা বা কুড়াল থাকত তখন যে কোনো জায়গায় যেমন কোনো গাছের গায়ে, মাটির দেয়ালের গায়ে আমি কোপ দিতাম। এ কারণে বাসায় অনেক বকাও খেতাম, কিছুদিন ঠিক থাকলেও পুরোপুরি বন্ধ হয়নি তখনও। অনেক সুখেই কাটছিল আমার শৈশব, কে জানত এই সুখ খুব বেশি দিনের জন্য নয়। কেই বা জানত আমার বদভ্যাসই ডেকে আনবে আমার জীবনে সব থেকে বড় বিপদ। এমনই একদিন আমার এক মামার বাড়িতে নারিকেল পাড়ার ডাক পড়ে। আমার মামার বাড়ি আমার বাড়ি থেকে একটু দূরে হওয়ায় সকালে খাওয়া দাওয়ার কিছু সময় পর আব্বা আম্মাকে বলে আমিও আমার এক কাছের বন্ধু রনি 12টার দিকে রওনা দেই মামার বাড়ি যাওয়ার জন্য। পায়ে হেঁটে মামার বাড়িতে যেতে 2 ঘন্টার মতো সময় লাগে। নারিকেল পাড়া শেষ করে যখন বাড়ি ফেরার জন্য রওনা দেই তখন সূর্য লাল আভা ধারণ করে পশ্চিম দিকে ঢলে পড়েছে। রনির হাতে কিছু নারিকেল দিয়েছি, আমার কাছে কিছু নারিকেল, এক হাতে দা নিয়ে হাঁটছি। মাগরিবের আজান শেষ হয়েছে বেশ কিছু সময় আগে, তখন বাড়ি পৌঁছাতে 30 মিনিটের মতো রাস্তা বাকি। রাস্তাটুকু সন্ধ্যার পরে সবসময় নির্জন নিরিবিলি থাকত। সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে তেমন কেউ হাঁটাচলা করত না। বোঝার সুবিধার্থে রাস্তাটুকুর একটু বিবরণ দেই। মামার বাসা থেকে আমার বাসায় যেতে প্রায় 30 মিনিটের রাস্তার প্রথমে একটা মসজিদ পড়ে, তার কিছু দূরে একটা শ্মশান এবং শ্মশানের বেশ কিছু দূরে আর একটা মসজিদ যেটি আমার বাড়ির পাশেই অবস্থিত। শ্মশানের সোজাসুজি রাস্তার দুই পাশে ছিল বড় 2টি তালগাছ এবং রাস্তার দুই পাশে যতদূর চোখ যায় সারি সারি পাট গাছ ছাড়া আর কিছুই দেখা যায় না। ঘটনায় ফিরছি, আপনারা হয়তো ভাবছেন আমার বদভ্যাস কিভাবে আমার জীবনে বিপদ ডেকে আনল। একটু পরেই জানতে পারবেন কিভাবে আমার বদভ্যাস আমার জীবনে বিপদ ডেকে এনেছিল। আমি ও রনি যখন শ্মশানের সামনে রাস্তার পাশে তালগাছের সামনে আসি তখন বন্ধুর সাথে কথা বলতে বলতে আমি একটা তালগাছে দা দিয়ে কোপ দিই। কে জানত এই দায়ের কোপের কারণে আমার জীবনটা একদম এলোমেলো হয়ে যাবে। তালগাছটা অতিক্রম করে কয়েকবার সামনে আসার পরেই শ্মশান থেকে ভেসে আসে এক করুণ আর্তনাদ, কিন্তু আমরা সেটাতে তেমন গুরুত্ব দেই না। ভাবলাম কেউ মারা গেছে, তার পরিবার হয়তো কান্নাকাটি করছে। আমরা আরো কয়েকবার সামনে আসার পর কোনো এক প্রাণীকে রাস্তা পার হতে দেখি। বিষয়টা স্বাভাবিক মনে হলেও একটু কাছে যেতেই আমরা নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে প্রাণীটা শুকরের মতো কুচকুচে পা, মাথাটা ছিল ছাগলের মতো, একটা স্বাভাবিক ছাগলের থেকে 5 বা 6 গুণ বড়। তখন রনি একটু ভয় পেলেও আমার মধ্যে কোনো অনুভূতি কাজ করছিল না। আমরা নিস্তব্ধ হয়ে কিছু সময় দাঁড়িয়ে থাকি। একটা ট্রেন যেমন অনেক সময় নিয়ে আমাদের সামনে থেকে অতিক্রম করে, অদ্ভুত প্রাণীটি কিছু সময় নিয়ে ধীরে ধীরে রাস্তা পার হয়ে উধাও হয়ে গেল। কোনো কিছু না ভেবে দ্রুত হাঁটতে লাগলাম। আরেকটু সামনে আসার পরেই দেখি পেছনে ফেলে আসা তালগাছ দুটি আমাদের একটু সামনে মাথা নুইয়ে যেন পথ আটকে রেখেছে। আমার মনে হচ্ছে তারা দুটি লাঠির মতো একে অন্যের সাথে গণ্ডগোল করছে। এসব দেখে আমাদের পা যেন মাটিকে আষ্টে পৃষ্ঠে ধরেছে। আশেপাশের পরিবেশটা অন্ধকার হয়ে এসে চাঁদের আলোকে গ্রাস করে ফেলেছে। এরই মধ্যে পেছনে তুমুল ঝড় শুরু হয়ে গেছে।
সবকিছু দুমড়ে মুচড়ে আমাদের উপর এসে পড়বে, কিন্তু আমাদের গায়ে কোনো বাতাস স্পর্শ করছে না দেখে আবার একটা ধাক্কা খাই। অবস্থা বেগতিক দেখে আমি ও রনি ছোট ছোট যা সুরাকালাম জানি সেগুলো পড়ে একে অপরের হাত ধরে কিছুটা সাহস নিয়ে এগিয়ে যেতেই সব কিছু স্বাভাবিক হয়ে গেল। এর কিছু সময় পরে শুরু হল নতুন বিপদ। আমাদের থেকে 8-10 হাত দূরে 8-10 ফুট লম্বা একটি লোককে আমরা হাঁটতে দেখলাম। আমরা একটু ভয়ে ভয়ে দ্রুত হেঁটে তার পাশে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই যেন আমরা তার পাশে যেতে পারছি না। হঠাৎ অবয়বটি রাস্তা থেকে নিচে নেমে কিছুদূর গিয়ে পাট ক্ষেতের ভেতরে মিলিয়ে গেল। তার বাড়ি ওদিকে ভেবে আমি এগিয়ে যেতে লাগলাম। দুজনেই আল্লাহ আল্লাহ জিকির করতে লাগলাম, যত দ্রুত সম্ভব হাঁটতে লাগলাম, কিন্তু কোনোভাবেই যেন পথ শেষ হচ্ছে না। কত সময় এভাবে হেঁটেছি আমার মনে নেই। বেশ অনেক সময় হাঁটার পর পাট ক্ষেত শেষে যখন রাস্তার পাশে ধান ক্ষেত শুরু হয়, ধান ক্ষেতের পরেই মসজিদ, মসজিদের পেছনে 30 সেকেন্ডের মতো হাঁটলেই আমাদের বাড়ি। ধান ক্ষেত শুরু হতে আমার মনে হল অজস্র অচেনা পশুর দল রাস্তা থেকে ধান ক্ষেতের মধ্যে লাফ দিচ্ছে। মনে হচ্ছে যেন পশুগুলো এখনই আমাদের উপরে আক্রমণ করবে। আমরা কোনো কিছুই চোখে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু শুনতে পাচ্ছিলাম কখনো শেয়ালের ডাক, কখনো কুকুরের ডাক। তখন আমরা দুজনেই অসম্ভব ভয় পেয়ে যাই। হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে আমাদের মনে হল পেছন থেকে আমাদের দিকে ধেয়ে আসছে শত শত শেয়াল। আমরা জোরে জোরে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছিলাম। কয়েক সেকেন্ড দৌড়ানোর পরেই আমি একটু হোঁচট খেয়ে পড়ে যাই এবং সাথে সাথে জ্ঞান হারাই। চোখ খুলে নিজেকে আবিষ্কার করি নিজের বাড়িতে। আমার মাথা আম্মার কোলে, তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, কান্নাকাটি করছেন। বাড়ির মানুষ সহ আশপাশের অনেক মানুষ আমাকে ঘিরে বসে আছে, কেউ কেউ দাঁড়িয়ে আছে। আমার চোখ খুলতে দেখেই সবাই উদ্বিগ্ন হয়ে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। আমি একটু স্বাভাবিক হয়ে আম্মাকে জড়িয়ে ধরে রাতের কথা ভেবে আবারও ভয়ে চুপসে যাই। পরক্ষণেই আমার রনির কথা মনে পড়ে। আম্মার কাছে রনির কথা জিজ্ঞেস করি। আম্মা বলেন রনি তার বাসায় আছে, ভালো আছে। আমার মনটা অনেকটা শান্ত হয়, কিন্তু পুরোপুরি ভয় কাটেনি তখনও। আম্মাকে বলি অনেক ক্ষুধা পেয়েছে, ভাত খাবো। তখন আম্মা আমার মনের ব্যাপারটা বুঝতে পেরে প্রতিবেশীদের চলে যেতে বলেন। একটু পরে ভাত মেখে এনে নিজে আমাকে খাইয়ে দেন। খাওয়া শেষে আমার মাথায় হাত বুলাতে বুলাতে আম্মা আমার সাথে রাতে কি হয়েছিল জিজ্ঞেস করেন। একটু ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে রাতের সব ঘটনা খুলে বলি। আম্মা আমার কথা শুনে বলেন জোহরের পর আব্বাকে দিয়ে মসজিদের ইমাম সাহেবকে বাসায় নিয়ে আসবেন। তখনকার মতো আমাকে ঘুমাতে বলেন এবং নিজে কাজে চলে যান। ঘুম থেকে উঠে গোসল করে খাওয়া দাওয়া করি। আব্বা নামাজের পর ইমাম সাহেবকে নিয়ে বাসায় আসেন। ইমাম সাহেব আমাদের বাসায় খাওয়া দাওয়ার পর আমার পাশে বসে রাতের ঘটনা শোনেন। ইমাম সাহেবকে সবকিছু বলার পর তিনি কিছু সূরা পড়ে আমার গায়ে ফু দিয়ে দেন, পানি পড়া দেন, তেল পড়া দেন। মাগরিবের পর এক চামচ, রাতে ঘুমানোর আগে এক চামচ খেয়ে ঘুমোতে বলেন। সন্ধ্যার পরে বাড়ির বাইরে যেতে মানা করেন। যাওয়ার সময় তিনি বলে যান চিন্তার কোনো কারণ নেই, শ্মশানঘাটের রাস্তা বলে সামান্য সমস্যা হয়েছে, পানি পড়া খেলে আর তেল পড়াটা মাখলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। রনির বাড়ি ও আমার বাড়ি পাশাপাশি হওয়ায় হুজুর আমার বাড়ি থেকে রনির বাড়ি গিয়ে তাকেও তেল পড়া পানি পড়া দিয়ে আসেন। বেশ কিছুদিন কেটে যায়, আমিও রনি দুজনেই সুস্থ হয়ে উঠি। সেদিনের ঘটনা আমরা দুজনে প্রায় ভুলেই গেছি, আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসছি। কি ভাবছেন, ঘটনা এখানে শেষ? যদি হতো তাহলে হয়তো ভালোই হতো, কিন্তু না, ভয়ানক কিছু তখনও অপেক্ষা করছিল। আমিও রনি পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার কিছুদিন পর থেকে রাতে আমি একটা স্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নটা ছিল কিছুটা এমন, সেদিন রাস্তায় দেখা 8-10 ফুট লম্বা অবয়বটি আমার কাছে এসে বলছে, ভেবেছিস তোকে ছেড়ে দিয়েছি, তুই আমার সন্তানকে মেরেছিস, এত সহজে তোকে ছাড়ছি না, তিলে তিলে মারব। স্বপ্নটা এরপর থেকে নিয়মিত দেখতে লাগলাম। রাতে দিনে যখনই ঘুমাই অবয়বটা এসে আমাকে একই কথা বলে। এসব ঘটনা জানার পর রনিও আমার সাথে মিশতে ভয় পায়। এমনই একদিন রাতে ঘুমিয়েছিলাম, সেদিনও আবার অবয়বটি এসে
একই কথা বলার পরেই একটু দূর থেকে সে হঠাৎ আমার মুখের কাছে চলে আসে এবং গলা চেপে ধরে বিশ্রীভাবে হাসতে থাকে। অন্যদিন দূর থেকে শুধুমাত্র ভয় দেখাত, আমি নড়াচড়া করতে পারছি না, সে আমার গলা চেপে ধরেছে। কয়েক সেকেন্ড পর গলা ছেড়ে দেয়, হাসতে হাসতে মিলিয়ে যায় অন্ধকারে। আমি চিৎকার দিয়ে জেগে উঠি। আমার চিৎকার শুনে পাশের ঘর থেকে আব্বা আম্মা আমার কাছে এসে কি হয়েছে জানতে চান। আমি একটা স্বপ্ন দেখেছি বলে তারা আমাকে ঘুমাতে বলেন। তারপর আমি ভয় পাচ্ছি দেখে নিজেদের আমার সাথে রাখেন। পরদিন আবারও মসজিদের ইমাম সাহেব এসে ঝাড়ফুঁক করেন, পানি পড়া দেন। কিন্তু একদিন দুই দিন ঠিক থেকে আবারও একই ঘটনা ঘটতে থাকে। এর কদিন পর থেকে আমি জেগে থাকলেও অবয়বটি এসে আমাকে ভয় দেখাত, অত্যাচার করত। আব্বা আম্মার সামনে এগুলো হতে থাকল। আস্তে আস্তে আমার খাওয়া দাওয়ার প্রতি অনীহা শুরু হল। আমার বাসার সামনে মসজিদের ইমাম সাহেবের অতি প্রাকৃতিক বিষয়ে তেমন অভিজ্ঞতা না থাকায় তিনি আর কোনো সুরাহা করতে পারছিলেন না। তিন চার দিন পর বাবা একটু দূরের মসজিদ থেকে আরেকজন ইমাম সাহেবকে বাসায় নিয়ে আসেন। হুজুর স্বপ্নের কথা শুনে আমাদের কাছ থেকে একদিনের সময় চেয়ে নেন, একদিনের জন্য একটি তাবিজ দিয়ে যান। সেই রাতের মতো আমার সাথে আর কিছু হয় না। পরদিন সকালে ইমাম সাহেবের খোঁজে আব্বা মসজিদে গেলে ইমাম সাহেব আব্বার কাছে ক্ষমা চান এবং বলেন, এই জিন অনেক নিকৃষ্ট শক্তিশালী, এর সাথে তিনি পেরে উঠবেন না। ইমাম সাহেব রফিক হুজুর নামে একজনের ঠিকানা দেন, তার সাথে যোগাযোগ করতে বলেন। আব্বা সেই দিনই ইমাম সাহেবের দেয়া ঠিকানা অনুযায়ী তাকে অনেক কষ্টে খুঁজে বের করেন। সব শুনে রফিক হুজুর তিন দিন পরে আমাদের বাসায় আসবেন বলে জানান এবং আরো চারটি তাবিজ দেন বাসার চার কোণে পুঁতে দেওয়ার জন্য। এই তাবিজের ফলে এই তিন দিন জিনগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু সন্ধ্যার পরে বাসা থেকে কেউ বের হলে তার বড় ক্ষতি হবে। হুজুরের কথা মতো আব্বা বাসায় এসে চারপাশে চারটি তাবিজ পুঁতে দেন। এই তিন দিন সন্ধ্যার পরে আমাকে বাইরে যেতে মানা করেন। হুজুর তিন দিন পরে তিনজন শিষ্যকে নিয়ে আমাদের বাসায় আসেন ফজরের পরপরই। হুজুর আমাদেরকে এই জিনের ক্ষিপ্ত হওয়ার কারণ খুলে বলেন। হুজুর বলেন, আপনাদের ছেলে অনেকদিন আগে শ্মশানের পাশের রাস্তা দিয়ে আসার সময় দুইটা তাল গাছের একটা তাল গাছে দা দিয়ে কোপ দিয়েছিল। যে জায়গাটায় কোপ দিয়েছিল সেই জায়গায় ছিল আপনাদের ক্ষতি করতে যাওয়া এই জিনটির ছেলে। জিনের ছেলে সে সময় একটা পোকার রূপ ধারণ করে গাছ বেয়ে উঠছিল। সেই সময় আপনার ছেলে এই কাজটি করেছে এবং সেখানে সেই কারণে পোকাটি মারা গেছে, অর্থাৎ সেই জিনটি মৃত্যুবরণ করেছে। আর তারপর থেকে এই জিনটি ছেলের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য মরিয়া হয়ে উঠেছে। আপনারা চিন্তা করবেন না, আল্লাহর কালামের কাছে এসব জিন কিছুই না। আজকের মধ্যেই ওর বিনাশ হবে। আমি এখন যা যা বলছি জিনিসগুলো সন্ধ্যার আগে জোগাড় করে রাখবেন। হুজুর আব্বাকে বাড়ির সামনের মসজিদের মাটি, ওই দুটি তালগাছের নিচের মাটি, সেই দা, পুরো শরীর কালো এমন একটি ছাগল, চারটি মোমবাতি সহ আরো কিছু জিনিস জোগাড় করে রাখতে বললেন। হুজুরের কথা মতো আব্বা সন্ধ্যার মধ্যে জিনিসগুলো সব জোগাড় করে ফেললেন। সন্ধ্যার সাথে সাথে হুজুর কাজ শুরু করেন। প্রথমে মসজিদের সামনের মাটি দিয়ে সাতটি গন্ডি কাটেন। তার মধ্যে আব্বা আম্মা আমি হুজুর সহ তিনজন শিষ্য বসি। ঘরের চার কোণায় চারটি মোমবাতি জ্বালিয়ে হুজুর ও তার শিষ্যরা সুরা পড়তে শুরু করেন। দাটি হাতে দিয়ে কিছু সুরা পড়ে দাটিতে ফু দেন, জমজমের পানি ছিটিয়ে দেন। এভাবে আরো কিছু কাজ তারা করেন। একটা সময় এক দমকা হাওয়া ঘরের দরজা খুলে দেয়। তখনই হুজুর একজন শিষ্যের গণ্ডির কোণা থেকে মাটি সরিয়ে দেন। সাথে সাথে হুজুরের সেই শিষ্যটির লাফ দিয়ে ওঠে, তার চোখ রক্তবর্ণ ধারণ করে। হুজুর মাটির গণ্ডিটি আবার বন্ধ করে দেন। তখন হুজুরের সেই শিষ্যের ভেতরে আসা জিন রাগান্বিত চোখে আমাদের দিকে তাকায় এবং বলে, তোকে মারতেই হবে, আমার ছেলেকে তুই মেরেছিস। তখন হুজুর সুরা পড়ে জমজমের পানি তার গায়ে ছিটিয়ে দেন, সাথে সাথে সে ছটফট করতে থাকে। অনেক সময় হুজুর এভাবে তাকে কষ্ট দেওয়ার পর একটা সময় হুজুর বলেন, তুই এ ছেলেকে ছেড়ে দে, কোনো ক্ষতি করবি না, ও তো কোনো কিছু নিজের ইচ্ছে করেনি। জিনটি রাজি হতে চায় না। হুজুর বলেন, তুই ভালো কথায় যাবি না, তার মানে জিনটা
হাসতে শুরু করে, তখন হুজুর জিনটিকে আরো কষ্ট দিতে থাকেন এবং তিনি বলেন যে ছাগলটা নিয়ে একে ছেড়ে দে। শেষ পর্যন্ত জিন রাজি না হয়, হুজুর তার ব্যাগ থেকে একটি বোতল বের করেন এবং জিনটিকে সেখানে বন্দি করেন। হুজুরের সেই শিষ্য সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। হুজুর আমাদেরকে বলেন, এখন বিপদমুক্ত, ছাগলটা জবাই করে প্রতিবেশীদের খাওয়াবেন। তারপর হুজুর তার হাদিয়া নিয়ে চলে যান। তারপর থেকে আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এটাই লিখেছেন নানুর বাড়ির ঘটনা সাদিকুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা থেকে। আমি শুধুমাত্র একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে এখানে যে ঘটনা ঘটল, হয়তো এরকম ঘটনা আপনারা আগেও শুনেছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে অনেকে বলেন যে জিন হাজির হওয়া বা সবকিছু নিয়ে, মানে অনেকেই সন্দেহ প্রকাশ করেন অনেক কিছু নিয়ে, কিন্তু এই যে যিনি লিখছেন তিনি যে বলছেন যে এরকম ভাবে জিন হাজির করা হয়েছিল এবং তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি, তাহলে সমস্যা দূর হলো কিভাবে বা কাজ হলো কিভাবে, এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন আমাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি, ভালোর দলে আছে। একটা গুড নিউজ দিয়ে শুরু করি, আর সেটি হচ্ছে এই মুহূর্তে আমাদের ফেসবুকে 3 লাখে পৌঁছে গেছি আমরা। এটা একদম এই মুহূর্তেই হলো, একদম গরম খবর, টাটকা খবর। এবং লাস্টে যে 1 লক্ষ নতুন ফলোয়ার্স আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা তাদের তারা যুক্ত হয়েছেন লাস্ট 1 মান্থে। সুতরাং এটা একটা বিরাট আমাদের জন্য একটা বিরাট মাইলস্টোন এবং বিরাট একটা খুশির খবর। এই মুহূর্তে আমি খেয়াল করলাম যে, মানে সকালেও একটু আগেও, আমি আধা ঘন্টা আগেও একবার খেয়াল করেছিলাম, তখনও হয়নি, তারপরে একদমই নতুন হয়েছে। সেই উপলক্ষে আমি ফেসবুক থেকে আমাদের যে আজকের যে পোস্টটা আছে সেই পোস্টে কিছু কমেন্ট পড়তে চাই। জামালপুর থেকে লিখছেন ভাই, আচ্ছা আমরা বলেছিলাম যে আপনি কোনো ছকে বন্দি কিনা, উনি বলেছেন যে কণ্ঠের ছকে বন্দি। আরিয়ান রাসেল লিখেছেন, আমার সাথে একটা জিন আছে, আমি অনুভব করতে পারি কিন্তু দেখা দেয় না। ওকে, আমাদের আচ্ছা রাকিবুল হোসেন লিখছেন, আমার নিজের সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা আছে, আপনি যদি পাঠান তাহলে ডেফিনেটলি আমরা সেটা পড়ে দেখব যে কেমন ঘটনা আপনি লিখছেন। শারমিন উশান আমাদের সাথে আছেন, তিনি বলছেন যে আমি আছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, রাকিব আল হাসান লিখছেন, আশা করি ভালো আছেন। আফ্রিকান কালজাদুর ঘটনা চাই, বাগলার দাদুর ঘটনা চাই, আসছে খুব দ্রুত। জাহিদ হুসাইন লিখছেন, ভাই কয়টায় লাইভ শুরু হবে? লাইভ তো চলছে, আমাদের সঙ্গে আছেন ভাইয়া। আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা কিভাবে বুঝবো? হাফিজ মাইদিন সাহেব বিভিন্ন শোতে এটার উত্তর দিয়েছেন। আপনি চাইলে, আমি যেহেতু এক্সপার্ট না বা আমি এই সমস্ত জিনিস ডিল করি না এবং আমি এই সমস্ত ব্যাপার নিয়ে, মানে আমি এগুলো থেকে সবসময় খুব দূরে থাকি, কারণ আমার কাছে মনে হয় যে এই মানুষটি পরিপূর্ণভাবে কোনো কিছু জানে না, তাকে আসলে তার আসলে মতামত প্রকাশ করা উচিত না, কারণ এই জিনিসগুলো খুবই সেন্সিটিভ এবং আমি সেই ব্যাপারটা সবসময় মেনে চলি এবং আমি সেটা মেনে চলব বলে আশা রাখি। আমাদের সঙ্গে আছেন সাদিকুল, আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি জাকির হুসাইন, তিনি বলছেন আমার কাছে ঘটনা আছে কিভাবে পাঠাতে পারি। আমাদের সঙ্গে আছেন এ বি কাইয়ুম এবং তিনি বলছেন যে আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম, লাইভ শুনব কিভাবে এটা জানতে চেয়েছেন, রিপ্লাইও দিয়ে দিয়েছেন আমাদের টিম থেকে। বগুড়া থেকে হাওয়া মুনতাহা মায়া আমাদেরকে কমেন্ট করেছেন, তিনি শুনছেন বগুড়া থেকে জানিয়েছেন। এবং আমাদের সঙ্গে হৃদয় বাঁধন লিখেছেন, জি না আমি জাদুর ছকে বন্দি না, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আল্লাহ সবাইকে এই সমস্ত প্যারানর্মাল বিষয় থেকে হেফাজতে রাখুন, আমিন। আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি ফজলে রাব্বি, ভাই পাশে আছি সবসময়, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে একজন যুক্ত হয়েছেন যিনি আসলে আমাদের একজন লিসনার এবং তার সাথে আমরা একটু কথা বলব, তার নাম আমি দেখতে পাচ্ছি এখানে উর্মি। উর্মি আপনি কেমন আছেন, আপনি কিভাবে আমাদের সাথে যুক্ত হলেন সেটা যদি একটু বলতেন তাহলে আমাদের আসলে যারা যুক্ত হতে চান তারাও আসলে একটা উত্তর পেত আপনার কাছ থেকে, একটু কাইন্ডলি বলবেন। উর্মি আপনাকে আনমিউট করে কথা বলতে হবে। আমার মনে হয় আপনি কথা বলছেন কিন্তু আনমিউট করেননি, আমি আমার এন্ড থেকে আনমিউট করে দিতে পারবো বোধ হয়, না আমি পারবো না, আপনাকে আনমিউট করতে হবে। আপনি মিউট করে কথা বলছেন, আপনি যদি আমাকে শুনে থাকেন তাহলে আপনি আনমিউট করুন, তাহলে আমি আপনার কথা শুনতে পাবো, আদারওয়াইজ আসলে খুব
আমার মনে হয় যে উনি ঠিক আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমি একটু দেখি চিন্তা করে আমি একটু দেখি কথা বলার চেষ্টা করে দেখি। আমি এখনো পর্যন্ত আসলে বুঝতে পারছি না যে উনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আমার মনে হয় যে না আপনি ভিডিও অন করেছেন, ভিডিও না আপনি শুধু অডিও ঠিক থাকলেই হবে। হ্যাঁ আপনি এখন কথা বলুন প্লিজ।
আমি ফেসবুকে মাঝে মাঝে আপনাদের ভিডিও দেখি, তো দেখার পরে আমি ভাবলাম যে অনেকদিন শুনছি আপনাদের ভিডিও, তো ভাবলাম যে আমার লাইফেও কিছু ছোটখাটো ঘটনা আছে যে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি।
ওকে তাহলে আমরা ঘটনায় চলে যাই।
আমি জানি না আমি কতটুকু গুছিয়ে বলতে পারবো, তারপর বলার চেষ্টা করতেছি। আমার সাথে ঘটনাটা ঘটে 2020 সালে।
আপনি বলতেন যে আপনি কোথা থেকে জয়েন করেছেন, কোন?
আমি ভাইয়া আমি গাজীপুর থেকে বলতেছি।
আপনি গাজীপুর থেকে বলছেন, চলুন শুরু।
হ্যাঁ আমি গাজীপুর থেকে যে কথাটা বলতেছি এটা আমি মনে করেন যে এখন আমার বিয়ে হয়েছে 2019 সালে, তো তখন আমার হাজবেন্ড প্রবাসী, তো প্রবাসী থাকার ফলে উনি আমাকে রেখে বাহিরে চলে যায়। তো বাহিরে চলে যাওয়ার পরে আমি যে জিনিসটা ফেস করি সেটা হচ্ছে কি, যে দেখতাম যে আমার ঘরে হঠাৎ আলো চলে, মানে আলো জ্বলে আমি ঘুমাই, তো হঠাৎ দেখা যাচ্ছে যে পুরো ঘরটা অন্ধকার হয়ে যাচ্ছে। তো তারপর আমি আমার শ্বশুরকে জিনিসটা মানে শেয়ার করি, তো ওনারা বলতেছে যে এটা কোনো প্রবলেম না, এটা মনে হয় তুমি মনের ভুলে এটা এগুলো করো। তো আমি ভাবতেছি যে হতে পারে এরকম করতে পারি, কিন্তু আমি তো জানি না। তো তারপরে ওনারা বলতেছে যে আপনি আমার সাথে থাকেন, তখন উনি বলতেছে যে আমার তো থাকা পসিবল না, তারপর আমি তোমার সাথে চেষ্টা করবো। তারপর হঠাৎ একদিন আমাদের সামনে একজন খালাম্মা থাকে, তো ওনার সাথে এরকম মানে জিন টিন এগুলো কিছু একটা থাকে, তো ওনাকে ওনার সাথে আমি একদিন শেয়ার করলাম যে খালাম্মা আমার সাথে না মাঝে মাঝে এসব জিনিস ঘটে। তখন উনি আমাকে বলল যে এসব কিছুই না, এসব তোমার মনের ভুল। তো আমি বললাম যে আপনার সাথে তো এরকম জিন থাকে, তো আপনি আমাকে বললেন না যে আমার সাথে যেসব ঘটনা ঘটে বা এসব কোনো কিছু, তো আপনি ওনার একটু দেখে। তখন উনি আমাকে বললো যে কোনো প্রবলেম নাই, তুমি তুমি মনে মনে সুরা পড়ে নিজের চোখ ফোর দিয়ে বন্ধ করে তুমি ঘুমিয়ে থাকো। তখন আমি কি করছি, ঘরটা পুরো ঘরটা মানে আলো জ্বলে আমার সাথে মানে সামনে যে রুমটা আছে, তো ছোট একটা রুম, তো ওইটা আমি আলোর জ্বলে ঘুমিয়ে রেখেছি। তো হঠাৎ দেখলাম যে তিনটার সময় হঠাৎ আমার ঘুম ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পরে আমি দেখতেছি কি পুরো ঘরটা আবার সেম কাহিনী যে অন্ধকার হয়ে গেছে। তো আমি মোবাইলের লাইটটা খুঁজতেছি, তার মনে মনে দূর পড়তেছি, আমার পুরো শরীর পুরো ঘামতাছে এবং পুরো কাঁপতেছিল, তো আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় নাই। তো লাস্টে কি করলাম, মানে চোখ তুলে তাকিয়ে দেখি যে কি একটা মানে অবয়বের মতো যে আমার সামনে মানে সামনে আসতেছে। তো এখন আমি কি করবো, না উঠতে পারতেছি না বসতে পারতেছি, এরকম একটা মানে জিনিস আমার সাথে হইতেছে। এখন আমার শরীর পুরো কাঁপতেছে, তো আমি কি করলাম, শরীরে যত জোর আছে ওই জোর দিয়ে জোরে চিৎকার করে আমি এক রুম থেকে এক রুমে আমার শাশুড়িকে মানে মনে করেন যে জড়ায় ধরে রেখেছি। তাই বলতেছে যে আমার রুমে কিছু একটা আছে, আমি ওই রুমে যাবো না। তখন উনি বলতেছে যে কি হয়েছে, পরে আমি বলছি যে এরকম এরকম জিনিস আমার সাথে হয়েছে আমি যাবো না। পরে আমার শ্বশুর কি করলো, পুরো রুমটা এসে চেক করলো, চেক করার পরে দেখা যায় না কিছুই নেই। তো কিছু নাই তো ভালো কথা, এখানে কিছু নাই। তো তারপর আমি যখন রুমে আসছি তখন আমার মানে রুমটা মনে হইলো কি পুরো মানে গরম হয়ে গেছে। তো আমি ওনাকে বললাম যে আমার সাথে তো এরকম জিনিস হয়েছে, আমার রুমটা পুরো গরম লাগতেছে। তো ওনারা বলতেছে যে আসলেই তো এরকম রুমটা গরম হয়ে গেছে। তারপর কতক্ষণ পরে এক দেড় ঘন্টা পরে ফজর আজান দিল, ফজর আজান দেওয়ার পরে সবকিছু ঠিক হয়ে গেল। তারপর আমার শাশুড়ি কি করলো, উনি আমার পাশের পাশে যে খালাম্মা আছে ওনাকে বললো যে আমার মানে নতুন বিয়ে করে নিয়ে আসছে বউ, হাজবেন্ডও বাসায় থাকে না, এখন এই জিনিসগুলা যে হইতেছে উনি বলতেছে যে না কোনো কিছু না, উনি ওইটা ভুল দেখতেছে। তারপরে কি হলো, একদিন উনি আমার শাশুড়ির সাথে, বলে রাখা ভালো যে উনি যে আমার বিয়ে হয়েছে সিলেট, তো ওই সিলেটে মানে জানেন আপনারা যে পাহাড় আছে, ওইখানে বড় বড় চা বাগান আছে, তো ওইখানে ওনাদের একটা আসন আছে। তো আমার শাশুড়ি কি করলো, আমার মানে উনি আমার এই কথাগুলো ওনার থেকে নিবে, এই জন্য উনি ওনার সাথে পাহাড়ে গেছে। তো পাহাড়ে গেলে আমরা জানতাম যে ওনার শরীরে ওইসব জিনিস মানে ভর করে। তো উনি পাহাড়ে নিছে, পাহাড়ে যাইতে 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 ওনার আসন অনুযায়ী গিয়া উনি উধা হয়ে গেছে। তো আমার শাশুড়ি কি করলো, ওনাকে খুঁজতেছে, বলতেছে যে ওনার নাম ধরে ডাকতেছে, নাম ধরে আমি বলতে চাচ্ছি না। তো মানে ওকে খুঁজতেছে খুঁজতেছে এরকম মানে ওনারে পায় না। তো হঠাৎ দেখতেছে যে একটা ঘরের মতো মানে শুধু চাল দেওয়া, সব দিকটা পিলার করা, নিচে পাকা না, শুধু শুধু বালু মানে বালু দিয়ে রাখছে এরকম কিছু একটা। তো হঠাৎ দেখে উনি ওইখানে বসে রয়েছে। তো বসে যাওয়ার পরে ওনাকে বলতেছে যে তুমি এখানে কি করো, তখন বলতেছে যে আমি তো এখানেই থাকি। তখন বলতেছে এখানে থাকো খুব ভালো কথা, তাহলে তোমার সাথে তো আমার কিছু কথা আছে। তখন বলতেছে তুমি আমার সাথে কি কথা বলবা, বলতেছে যে আমার যে বউ এরকম নতুন অবস্থায় বিয়ে করে নিয়ে আসছে, এখন হাজবেন্ড তো বাহিরে থাকে, একা একা ঘরে থাকে, এরকম এরকম জিনিস হয়। তখন উনি বলতেছে যে আমি তো তোমাদের বাসা আশেপাশে থাকি। তখন বলতেছে আশেপাশে যে থাকেন তো ভালো কথা, তাহলে আমার বউ যেরকম ভয় পাইতেছে এটা কেন। তখন উনি বলতেছে যে আমি তো বউরে দেখতে গেছিলাম, কিন্তু উনি আমাকে দেখা ভয় পেয়ে গেছে। তখন বলতেছে যে তোমরা যে বললা যে তোমার সাথে যে থাকে, তুমি যার উপরে থাকো, তো উনি বলতেছে যে কিছুই না, এটা ওনার মনের ভুল। তখন উনি বলতেছে যে না আমরা যাই, ওকে আমার খুব ভালো লাগে, এই জন্য আমি দেখতে গেছিলাম। তখন বলতেছে জিনিসটা তো ঠিক না, ও তো ভয় পেয়ে গেছে, এগুলার কোনদিন করো না। আচ্ছা ঠিক আছে আর করবো না, ঠিক আছে, এটা ওইখানে শেষ হয়ে গেছে, শেষ। তারপর একদিন কি হলো, এরকম করতে করতে আমার শাশুড়ি আমাকে মানে পানি পড়ায় না দিল, তাবিজ দিল যে এরকম নেক্সট টাইম যেন আর কিছু না হয়। তারপরে হঠাৎ করে ছয় মাস পরে হঠাৎ আমার হাজবেন্ড আসার টাইম হয়ে গেল। তো তারপর পরে উনি একদিন কি করলো, আমাকে বলতেছে তোমার হাজবেন্ড কি আসবে। তখন আমি বললাম যে হ্যাঁ আসবে। তখন বলতেছে যে হাজবেন্ড আসবে, তো একটা বাচ্চা কাচ্চা নিয়ে নাও। তখন আমি বলতেছি দেখি চেষ্টা করি, আল্লাহ যদি দেয় তাহলে অবশ্যই হবে। তো একদিন কি করলাম, আমার হাজবেন্ড যখন আসছে বাসার থেকে মানে দেশের বাইরে থেকে আসছে, তো রাত্রে বাহিরে গেছে। বাহিরে যাওয়ার পরে উনি হঠাৎ আয়সা দেখে যে আমি ঘরে নেই। তো ঘরে নাই, আমি মানে আমি যে ছোট রুমে শুয়ে রয়েছি ওইটা আমাকে দেখে নাই। তো আমাকে খুঁজতেছে, কেউই আমাকে খুঁজে পায় না। তো খুঁজে পায় না, আমি তো ঘুমাই রয়েছি, এটা আমি বুঝতেছি যে আমি ঘুমাই রয়েছি, কিন্তু আমি ঘুমিয়ে ঘরে দেখতেছি কি আমি পাহাড়ে গেছি। তো পাহাড়ে যাওয়ার পরে আমি হাঁটতে 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 ওই ঘরটার কাছে গেছি। তো ঘরটার কাছে যাওয়ার পরে তখন আমি ভাবতেছি যে আমি এখানে কেন আসলাম, আমি তো ঘরে শুয়েছিলাম। তো আমার হাজবেন্ড যে কথা বলতেছে এটা আমার কানে আসতেছে, কিন্তু উনি নাকি পুরো ঘর খুঁজে ফেলেছে, আমাকে কোথাও পায়নি। তো আমি যেখান থেকে মানে হাঁটা শুরু করছি ওই রুমে, ওই যে রুমটা উনি তৈরি করছে যেখানে ওখানে বসে আসন, তো ওইখানে আমি বসছি। বসার পরে আমি বলতেছি যে আমাকে এখানে কেন নিয়ে আসছেন। তখন উনি আমাকে বলতেছে যে তোমাকে আমার ভালো লাগে, এই জন্য তোমাকে আমি নিয়ে আসছি। আমি কই দেখেন আপনাদের তো দেখা যায় না, এমনকি আমি আপনাকে ধরতেও পারতেছি না, মানে শুধু আপনার কথা শুনতেছি। তখন উনি আমাকে বলতেছে তুমি কি আমাকে দেখতে চাও। তখন আমি বলতেছি না আমি আপনাদের দেখতে চাই না, আমি অনেক ভয় পাইতেছি, আমি বাসায় চলে যেতে চাইতেছি, আমি বাসায় চলে যাবো, আমাকে বাসায় দিয়ে আসেন। তখন উনি বলতেছে যে না তোমাকে বাসায় দিয়ে আসা যাবে না, তোমাকে এখানে থাকতে হবে। তখন আমি বলতেছি না আমি এখানে থাকবো না, মানে আমি যে কথা বলতেছি আমার পুরো শরীর পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে।
তখন উনি আমাকে বলল যে তোমাকে এখানে থাকতে হবে, তোমাকে দিয়ে আসবো না। কিন্তু ওইখান থেকে যে আমার হাজবেন্ড কথা বলতেছে এইসব কিছু আমি শুনতেছি, আমি বুঝতেছি না যে আমি স্বপ্নে দেখতেছি না এটা বাস্তবে। তো আমি যে ওনারা আমাকে পাইতেছেন এটা ঠিক আছে, কিন্তু আমি ওইখানে চলে গেছি, কিভাবে গেছি সেটা আমি জানি না। তখন ওরা বলতেছে তোমাকে আমাদের লাগবে, তোমাকে ভালো লাগছে, তোমাকে এখানেই থাকতে হবে। তখন আমি বলছি যে আমি থাকবো না। তো দৌড় দিতেছি, দৌড় দিতে দিতে পরে হঠাৎ দেখি আমার সামনে এত বড় একটা জিনিস আসছে, মানে এটা মানে কি বলবো, এটা একবারে লম্বাও না, বুঝি না যে ছোট বুঝি না, মনে হয় যেটা বাতাসের মতো দোল মানে দোলতাছে। তখন ওনাকে আমি বললাম যে মানে মানে ওনার মানে আপনি কে, আপনি আমাকে ছেড়ে দেন, আমি চলে যাবো বাসায়। মানে হঠাৎ দেখি ওনার মানে আমার সামনে আসতেছে, নাকি চোখ জল জল করতেছে, আমি মানে ফিটে উঠানি পড়ে গেছে। তো তারপরে হঠাৎ ঘুম থেকে মানে ঘুমের মধ্যেই নাকি যাই না, পরে সবাই দেখতেছে আমাকে ডাকতেছে, পরে বলতেছে যে তুমি কোথায় ছিলা। পরে আমি বলছি যে আমি তো এখানে শুয়েছিলাম, কিন্তু তোমরা তো, পরে বলতেছে কেন তুমি, তোমাকে তো আমরা দেখি নাই। পরে আমি বলতেছে কেন, আমি তো এই রুমেই ছিলাম। তারপরে বললাম যে আমার সাথে এরকম এরকম কাহিনী ঘটতেছে। তারপরে আমার খালাম্মাকে আবার ডাক দেওয়া হলো যে আপনারা দেখেন তো ওর সাথে কি ঘটনা ঘটতেছে। তারপর উনি বলতেছে যে না এটা ওনার মনের ভুল। পরে বলতেছে না এটা তো মনের ভুল হতেই পারে না। পরে আমার শাশুড়ি বলতেছে যে না এটা মনের ভুল না, আপনি একদিন বলছেন যে ওকে মানে আপনারা মানে দেখতে আসছেন বা আপনার বাড়ির আশেপাশে থাকেন, এগুলো আপনি বলছেন। পরে বলতেছে না আমি বলছি নাই। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে সমস্যা না, আমরা আরেকদিন পাহাড়ে যাবো, পাহাড়ে গিয়া তখন সরাসরি কথা বলবো। কিন্তু তারপরে উনি সবকিছু অস্বীকার করে, কোনো কিছু মানে স্বীকার করে না। তারপর আমার হাজবেন্ড বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি ঘরটা বন্ধ করে দিব। ঘরটা বন্ধ করার পর হইলো কি, উনি আমাদের সাথে আর কথা বলা বন্ধ করে দিল। তারপর একদিন আমি রাস্তাটায় একা একা হাঁটতেছিলাম, তখন ওই হালাম্মাইসা বলতেছে যে তোমার শাশুড়ি কিন্তু কাজটা ভালো করে নাই, কাজটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। তখন আমি বলতেছি কাজটা যে খারাপ হয়ে গেছে, আপনারা তো আমাকে ভয় দেখাইতেছেন, কেন আমাকে ভয় দেখাইতেছেন, এটা তুমি পরে বুঝবা। তারপরে উনি আমার সাথে আর কোনো কন্টাক্ট করে নাই, ওনার সাথে আমি আর কথা বলি নাই। তারপরে আমার হাজবেন্ড আমাকে গাজীপুর নিয়ে এসে রেখে গেল। এটাই আমার জীবনে ফার্স্ট ঘটনা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আশা করছি যে আপনার ঘটনা যারা শুনলেন তারাও এনজয় করেছেন। আপনি ভালো থাকবেন। আপনাকে একটু আগেই আমরা আজকে শোটা শুরু করেছি এবং আপনাকেও একটু আগেই জয়েন করতে হয়েছে, এবং আশা করছি যে আপনি তো আমাদের শো রেগুলার শোনেন, রাইট?
হ্যাঁ হ্যাঁ, রেগুলার শুনি, ডাউনলোড করে শুনি।
থ্যাংক ইউ সো মাচ। আপনি ভালো থাকবেন। আমরাও আমাদের অনুষ্ঠানের একেবারে আজকের এপিসোডের শেষ পর্বে মানে শেষ যা মানে প্রান্তে চলে এসেছি, এবং আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সঙ্গে আছেন ফেসবুকে। আমরা কিছুক্ষণ আগে 300K আমরা আমরা হচ্ছে রিচ করলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং লাস্ট একটা মাস আমাদের আসলে সবাই অনেক সাপোর্ট করেছেন ইউটিউবে এবং ফেসবুকে, এবং আমাদের সামনেই বার্থডে এই 14 ফেব্রুয়ারি, আপনারা সবাই জানেন। এবং এই 14 ফেব্রুয়ারি যে বার্থডে, এই উপলক্ষে আসলে সত্যি কথা বলতে আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড, এবং আমরা চাচ্ছিলাম যে 2 মিলিয়ন হয়ে যাবে আমাদের ইউটিউবে, সেটা যদিও হয়নি এটা কোনো ব্যাপার না, আপনারা সঙ্গে আছেন এটাই সবচেয়ে বড় সাহস। এবং আজকে হয়নি, হয়তো দিন পরে হবে, এবং যারা শুনছেন তারা যদি তারা নিশ্চয়ই আমাদের একটা মেসেজ দিচ্ছেন যে আরো ভালো করতে হবে, আমরা চেষ্টা করছি আরো ভালো করার। নিশ্চয়ই আরো ভালো যদি করতে পারি আর একটু যদি আনন্দ দিতে পারি, আপনারা নিশ্চয়ই একটা সময় সাবস্ক্রাইব করবেন, শুধু শুধু শুনবেন না। থ্যাংক ইউ সো মাচ। এতগুলো মানুষ আমরা আসলে সত্যি কথা বলতে যখন আমি যখন শুরু করি তখন অনেক মানুষই আসলে তখন শো শুনতেন, কিন্তু তখন এত বেশি ফেক চ্যানেলস ছিল না, যার কারণে হয় কি যে বিভিন্ন ফেক চ্যানেলে গিয়ে আপনারা সেখানে শোনেন এটাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাকে সাপোর্ট করা হয় সেটা আপনি মন থেকে সাপোর্ট করেন কিনা, এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সে যদি আপনাকে কোনোভাবে কোনো রং মেসেজ দেয় বা আপনাকে যদি আপনার কাছ থেকে যদি কোনো সুবিধা নিতে চায় সেটা আপনি হ্যান্ডেল করতে পারবেন কিনা সেই মুহূর্তে। এই জন্য আমি বলি যে মানে যাকে আপনি চেনেন না সেই সমস্ত চ্যানেলে যাওয়াটা আপনার জন্য রিস্কি আমার কাছে মনে হয়। স্যাকলিন, আপনি আজকেও জয়েন করেছেন ইন্ডিয়া থেকে, থ্যাংক ইউ সো মাচ আপনি জয়েন করার জন্য। পলাশ রাজশাহী থেকে শুনছেন আমাদেরকে, গোপালগঞ্জ থেকে শুনছেন, কমেন্টের রিপ্লাই দেব কিন্তু আপনি নাম লেখেননি, সৌদি আরব থেকে শুনছেন শরীফ, আমাদের সঙ্গে আছেন সাব্বির শরীয়তপুর থেকে, সিন লিখছেন রাজশাহী থেকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেকটা সময় কাটালাম আপনাদের সাথে, যদিও আজকে আমাদের লাইভে খুব মানুষ যুক্ত হননি, আমার মনে হয় যে পরবর্তীতে অনেকে সেটি হয়তো শুনে নেবেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এভাবে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত ডট কম এর সাথে থাকবেন। আর উর্মি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আমাদের সঙ্গে আপনার জীবনের ঘটনা শেয়ার করার জন্য। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।